এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 23 ফেব্রুয়ারি, 10 ফাল্গুন এবং ফার্সি 4 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.ir/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। লন্ডন হাইকোর্ট ইসরায়েলে ব্রিটেনের তৈরি অস্ত্র রপ্তানি স্থগিত করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের অনেক ব্যবসায়ী এখন বেপরোয়া, কোনো কিছু দিয়েই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তাদের। নিত্যদিন বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে চলেছেন তারা। এ সম্পর্কে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা। শুনবেন তৃতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপকভাবে হামলা, ইসরায়েলি বন্দরেও আঘাত। গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছে, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস। বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো উদ্বেগ নেই বলে জার্মান থেকে ফিরে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের লোকসভা নির্বাচনের জন্য দিল্লিতে আপ এবং কংগ্রেসের আসন নিয়ে একটি ঐকমত্য, কেজরিওয়ালকে গ্রেফতারের হুমকি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী গতকাল শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলের এইলাত বন্দরে তারা যেমন হামলা চালিয়েছে, তেমনি ব্রিটেনের একটি জাহাজে হামলা করেছে। এর পাশাপাশি লোহিত সাগরে ইয়েমেনের সেনারা আমেরিকার একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে শত্রুদের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে তারও জবাব দেওয়া হয়েছে এসব হামলার মধ্য দিয়ে। বিবৃতিতে বলা হয়েছে, প্রথম অভিযানে ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট ইহুদিবাদী ইসরায়েলের এইলাত বন্দরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দ্বিতীয় অভিযান চালানো হয়েছে এডেন উপসাগরে, যেখানে ইয়েমেনের নৌবাহিনী ব্রিটেনের আইল্যান্ডার নামে একটি জাহাজকে টার্গেট করে। ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি জাহাজটিতে আঘাত করে এবং তাতে আগুন ধরে যায়। তৃতীয় অভিযান চালানো হয়েছে লোহিত সাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ারে। এই অভিযানে ইয়েমেনের সামরিক বাহিনী বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট এবং ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলওর প্রধান ইয়াসির আরাফাতের গাজা উপত্যকার বাড়িটি ধ্বংস করে ফেলেছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা। ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় ওই বাড়ি ধ্বংসের খবর দিয়েছে। গতকাল ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আতিফ আবু সাইফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ইসরায়েলি অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে। আতিফ আবু সাইফ বলেন, ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যে বাড়িটি ধ্বংস করেছে ইসরায়েল। মন্ত্রী উল্লেখ করেছেন যে এই বাড়িতে আরাফাত 1995 থেকে 2001 সাল পর্যন্ত বসবাস করেছেন। সেখানে আরাফাতের ব্যক্তিগত এবং পারিবারিক জিনিসপত্র রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সূচনাকালে গাজায় তার উপস্থিতির সময় এই বাড়ি আমাদের জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়েছে। আবু সাইফ জোর দিয়ে বলেন, ইহুদিবাদী সেনাদের এই ধ্বংসযজ্ঞ বর্বরতার নতুন প্রমাণ। শত্রুরা ইরানের আসন্ন সংসদ ও বিশেষ বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবরী। আগামী 1 মার্চ শুক্রবার ইরানে সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। হাজ আলী আকবরী আজ তেহরানে জুমার নামাজের খুতবায় বলেন, ইরানি জনগণ আগামী শুক্রবার নির্বাচনে অংশ নিয়ে শত্রুদের দাঁত ভাঙার জবাব দেবে। এ সময় তিনি দেশের সব ভোটারকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন হচ্ছে স্বাধীনতা ও ধর্মভিত্তিক গণতন্ত্রের প্রতীক, এর মাধ্যমে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। ইরানের এই আলেম বলেন, বর্তমান বিশ্ব বিশেষ করে মুসলিম জাহানের প্রধান ইস্যু হচ্ছে গাজা যুদ্ধ। গাজা যুদ্ধে গত 140 দিনে সাম্রাজ্যবাদীদের নানা ব্যর্থতা স্পষ্ট হয়েছে। সেখানে ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ সংগ্রামীদের হাতে বড় ধরনের মার খেয়েছে। ইসরায়েলের ব্রেইন ডেথ হয়েছে বলে মন্তব্য করেন এই আলেম। আজকের জুমা নামাজের খতিব আরও বলেন, গাজায় যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে তা পাশ্চাত্যের লিবারেল ডেমোক্রেসির ফসল। কিছু মুসলিম সরকারও এই অপরাধযজ্ঞের বিষয়ে নীরব রয়েছে। তাদের নীরবতার সুযোগে সেখানে মুসলমানদেরকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জার্মানি সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে একথা বলেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি শেষ হওয়া জার্মান সফর নিয়ে আজ শুক্রবার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। পরে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের নির্বাচন নিয়ে বহির্বিশ্বের অবস্থান কি জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, এদেশের নির্বাচন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।
ইলেকশন নিয়ে কেউ আমাকে কোনো কথা বলেনি, কারণ তারা নিজেই জানতো যে ইলেকশনে আমি জিতে আসবো।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল তারাই বাজারকে অস্থির করে তুলছে, তবে রমজানে পণ্যের কোন রকম ঘাটতি হবে না।
রমজানে কিন্তু কোনো জিনিসের অভাব হবে না, ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা কিন্তু করা আছে।
প্রধানমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। পাকিস্তানের নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পাকিস্তান এখন তো বোধহয় একটা সমঝোতা এসেছে, কে প্রেসিডেন্ট হবে কে কি হবে। এরকম যদি বাংলাদেশে হতো তাহলে বোধহয় সমালোচনাকারীরা খুব বেশি খুশি হতো।
এক দেশে যদি এখন রেজাল্ট ডিক্লেয়ার করতে 12-13 দিন সময় লাগলেও সেই ইলেকশন ফ্রি ফেয়ার, আর বাংলাদেশে এত সুষ্ঠু নির্বাচন হওয়ার সাথে সাথে মানে 24-48 ঘন্টার মধ্যে রেজাল্ট এসে গেল, 24 ঘন্টার মধ্যে যে দেশ রেজাল্ট দিতে পারলো সেটা ফ্রি ফেয়ার না। এই এই রোগের কোনো ওষুধ আমাদের কাছে নাই।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, রাশিয়ায় ভারতীয় শ্রমিকদের ভাড়াটে সেনা হিসেবে কাজ করানোর অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ইস্যুতে ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে। সম্প্রতি এ প্রসঙ্গে কিছু রিপোর্ট প্রকাশ্যে আসে, তাতে অভিযোগ করা হয় বেশ কয়েকজন ভারতীয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীতে নিযুক্ত করা হয়েছে। তাদের এখন ইউক্রেনে পাঠানো হয়েছে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। সম্প্রতি মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। ওই ইস্যুতে আজ একটি বিবৃতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা অবহিত রয়েছি যে রুশ বাহিনীকে সহায়তা করার জন্য নিয়োগপত্রে সই করেছেন কয়েকজন ভারতীয়। ওই ব্যক্তিদের ছাড়ানোর জন্য ভারতীয় দূতাবাস নিয়মিত রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা সকল ভারতীয়কে সতর্ক এবং এই সংঘাত থেকে দূরে থাকতে অনুরোধ করছি। ভারতে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দিল্লিতে আম আদমি পার্টি, আপ এবং কংগ্রেসের আসন নিয়ে একটি ঐকমত্য হয়েছে। শিগগিরই দুই দলই জোটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। কেজরিওয়াল গ্রেফতার হলেও এই জোট হবেই বলে জানিয়েছে আপ নেতা সৌরভ। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দিল্লিতে আম আদমি পার্টি বা আপ এবং কংগ্রেসের মধ্যে আসন নিয়ে একটি ঐকমত্য হয়েছে। শিগগিরই দুই দল জোটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। আম আদমি পার্টির অভিযোগ, তাদের নেতারা বার্তা পেয়েছেন যে তারা যদি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ত্যাগ না করেন তাহলে তাদের দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সিবিআই থেকে নোটিশ পাবেন এবং তাকে গ্রেপ্তার করা হবে। দিল্লি সরকারের মন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, আগামী 2-3 দিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে।
হামারি সূচনা হে কি আনে ওয়ালে 2-3 দিন কে আন্দর দিল্লি কে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জি গ্রেপ্তার কর লিয়ে জায়েঙ্গে।
তার অভিযোগ, কংগ্রেসের সঙ্গে জোট গড়লেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে দেশের ছোট দলগুলোকে স্বার্থ বিসর্জন দিয়ে জোট করতে হবে। আপনারা যদি কেজরিওয়ালজিকে গ্রেপ্তার করতে চান করুন, তবে এই জোট হতে চলেছে এবং এটি বন্ধ হবে না বলেও মন্তব্য করেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। প্রসঙ্গত, দিল্লিতে আবগারি দুর্নীতির অভিযোগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সপ্তমবার সমন জারি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দিল্লির মুখ্যমন্ত্রীকে 26 ফেব্রুয়ারি হাজির হতে বলেছে। অন্যদিকে নোটিশের বিষয়ে আম আদমি পার্টি জানিয়েছে, কেজরিওয়ালকে একটি বেআইনি নোটিশ পাঠানো হয়েছে। আপের প্রশ্ন, কিসের ভিত্তিতে ওই সমন পাঠানো হয়েছে? আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা যে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। হেগের আন্তর্জাতিক আদালতে গতকাল শুনানিতে এই দাবি জানান ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী রেজা নাজাফি। আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে ইরানের পক্ষ থেকে বিবৃতি পড়ে শোনান তিনি। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব থাকবে কিনা তা নিয়ে ওই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ফিলিস্তিনি জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণ এবং ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার নীতি অবস্থানের কথা উল্লেখ করে ইরানি প্রতিনিধি বলেন, গাজায় দখলদার সেনারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। এ সময় তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও সংস্থার রিপোর্ট তুলে ধরেন। ইরানের এই প্রতিনিধি আশা করেন আন্তর্জাতিক বিচার আদালত তাদের স্বচ্ছ মতামত ও আদেশের মধ্য দিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের লাখ লাখ নিরাপরাধ ও অসহায় নারী পুরুষ এবং শিশুকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তাদের সহযোগিতা করার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস সহ কয়েকজন সিনিয়র পর্যায়ের রাজনীতিবিদদের বিরুদ্ধে দেশটির আইন প্রণেতারা মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়েছে। জার্মান ফেডারেল প্রসিকিউটরের কাছে দায়ের করা এই মামলায় আইন প্রণেতারা অভিযোগ করেছেন যে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গণহত্যা সংঘটিত করার ক্ষেত্রে ওলাফ শোলস এবং এসব সিনিয়র রাজনীতিবিদ সহযোগিতা করেছেন। এই মামলায় জার্মানির কেন্দ্রীয় নিরাপত্তা পরিষদের কয়েকজন সদস্যকেও অভিযুক্ত করা হয়েছে। জার্মানির এই সংস্থাটি সরাসরি দেশের জাতীয় নিরাপত্তা ও অস্ত্র রপ্তানির নীতি ঠিক করে। মামলায় ওলাফ শোলসের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়ারবক, অর্থমন্ত্রী রবার্ট হাবেক, ফাইন্যান্স মিনিস্টার ক্রিশ্চিয়ান লিনার্ডসন এবং আরও কয়েকজন অভিযুক্ত করা হয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়ে চাপের মুখে পড়েছে ফ্রান্স। দেশটির বিরোধী দলগুলো এবং সমাজকর্মীরা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সেনারা যে বর্বর আগ্রাসন ও মানবতা বিরোধী অপরাধযজ্ঞ চালানোর প্রেক্ষাপটে ফ্রান্সের বিরোধী রাজনৈতিক দলগুলো ও সমাজকর্মীরা এই আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় যেসব দেশ ইসরায়েলের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা স্থগিত করেছে তাদের পথ অনুসরণ করার জন্য ফ্রান্সের বিরোধী দলগুলো ইমানুয়েল ম্যাক্রন সরকারকে উৎসাহিত করে তোলার চেষ্টা করছে। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেন সংঘাত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ইউরোপীয় ইউনিয়নের জন্য নিকট ভবিষ্যৎ অন্ধকার। হাঙ্গেরির ফিডেজ কেডিএনপি সংসদীয় উপদলের রুদ্ধদ্বার সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ভিক্টর আরবান সতর্ক করে বলেন, এই যুদ্ধ শেষ হবে না, তাতে ইউরোপের কাঁধে বোঝা বাড়বে, কারণ মার্কিন নির্বাচনের কারণে ওয়াশিংটনের পক্ষ থেকে ইউক্রেনকে আর্থিক সমর্থন কমিয়ে দেওয়া হবে, যার চাপ পড়বে ইউরোপের উপর। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনকে সমর্থন দিতে গিয়ে ইউরোপকে এখন ব্যাপকভাবে রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকেও। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপথে। লন্ডন হাইকোর্ট ইসরায়েলে ব্রিটেনের তৈরি অস্ত্র রপ্তানি স্থগিত করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় সরকারের নীতি কি হবে সেটা এখন দেখার বিষয়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজাউন হোসেন।
ইউরোপে জার্মানির পাশাপাশি ব্রিটেন ইহুদিবাদী ইসরায়েলের অন্যতম প্রধান সমর্থক হিসাবে পরিচিত এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে দমন ও হত্যা করার জন্য সবসময় ইসরায়েলকে সব ধরনের অস্ত্র বিক্রি করেছে লন্ডন। গাজা যুদ্ধের পঞ্চম মাসে ব্রিটেন ইসরায়েলি হত্যাযজ্ঞে নতুন করে সামিল হয়েছে। লন্ডন হাইকোর্ট ইসরায়েলে ব্রিটেনের তৈরি অস্ত্র রপ্তানি স্থগিত করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর একটি জোট গত জানুয়ারিতে হাইকোর্টে ইসরায়েলের কাছে খুচরা যন্ত্রাংশ এবং সামরিক অস্ত্র বিক্রি অব্যাহত রাখার ব্রিটিশ রক্ষণশীল সরকারের সিদ্ধান্ত বাতিলের আবেদন জানানোর পর আদালত এই সিদ্ধান্ত নিল। এই মানবাধিকার গোষ্ঠীগুলো মনে করে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের জন্য বড় ধরনের হুমকি। যদিও আদালত অস্ত্র বিক্রি না করার আবেদন খারিজ করে দিয়েছে, কিন্তু বাদীপক্ষরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। 2022 সালে ইসরায়েলের কাছে ব্রিটেনের মোট অস্ত্র রপ্তানি ছিল প্রায় $5,30,00,000, যার মধ্যে বিমানের খুচরা যন্ত্রাংশ, গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র, সাজোয়াজান, হালকা অস্ত্র এবং গোলা বারুদ রয়েছে। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর সাথে সাথে ফিলিস্তিনের সমর্থক বিভিন্ন সংগঠন ইসরায়েলে অস্ত্র রপ্তানি রোধে বহু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি হেগের আপিল আদালত রায় দেয় যে নেদারল্যান্ডসের উচিত ইসরায়েলকে F-35 যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করা, যাতে ইসরায়েল গাজায় বোমা বর্ষণ বন্ধ করে, কারণ এই যুদ্ধবিমান ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে। এ অবস্থায় ব্রিটেনের নতুন পদক্ষেপ ইসরায়েলকে আরো বেপরোয়া করে তুলবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত মিত্র হিসেবে ব্রিটেন সবসময় ইসরায়েলের স্বার্থে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এসব ভূমিকার মধ্যে রয়েছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে দমন ও হত্যার জন্য বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পাঠানো। যাই হোক, লন্ডন হাইকোর্ট ইসরায়েলে ব্রিটেনের তৈরি অস্ত্র রপ্তানি স্থগিত করার অনুরোধ প্রত্যাখ্যান করে রায় দেয়, ইসরায়েল আরো বেপরোয়া হয়ে উঠবে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের কিছু ব্যবসায়ী এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে কোনো কিছু দিয়েই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তাদের। প্রতিদিনই বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে চলেছেন তারা। বাজারে সংকট থাকুক বা না থাকুক, প্রতিবছর রমজানকে সামনে রেখে নিত্য পণ্যের দাম বাড়ানো এখানে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের অনেক ব্যবসায়ী এখন বেপরোয়া, কোনো কিছু দিয়েই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তাদের। নিত্যদিন বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েই চলছেন তারা। এতে ব্যাপক অসুবিধায় পড়ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বাজারে সংকট থাকুক বা না থাকুক, প্রতিবছর রমজানকে সামনে রেখে তারা যেভাবে পারে নিত্য পণ্যের দাম বাড়ায়, এবারও তেমনটি হতে যাচ্ছে। সিয়াম সাধনার এই মাসে বাঙালি মুসলমানদের কাছে ইফতারের অন্যতম প্রধান পণ্য ছোলা, যার প্রায় শতভাগই আমদানি নির্ভর। রমজান দু সপ্তাহের বেশি বাকি থাকলেও বেড়ে গেছে ছোলা, ডাবলি, খেসারি সহ সব ধরনের ডালের দাম। অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য বেড়ে যাওয়া এবং এলসি সংকটকে। গেল এক মাস আগেও পাইকারিতে যে ছোলার দাম কেজিতে ছিল 85 থেকে 90 টাকা, সেই ছোলা এখন পাইকারিতেই বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। বাজারে মোটর ডালের দামও বেড়েছে কেজিতে 8 টাকা। বেসন তৈরিতে ব্যবহৃত অ্যাঙ্কর ডাল এখন 72 টাকা কেজি, যেখানে বেড়েছে 5 থেকে 10 টাকা। ডালের বাজারের এমন পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন খান বলেছেন,
এবছর ডলারের দাম এত বেশি, যার জন্য এখন ছোলার দাম কিছুদিন আগে ছিল 102 টাকা, তারপরে নামছিল 92 টাকা, 10 টাকা কম ছিল, আবার এখন বাড়তির দিকে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি শফি মাহমুদ বলছেন,
গত রোজ আমরা 60-65 টাকা আমরা কিন্তু বিক্রি করেছি মাল, কিন্তু এইবার কিন্তু আমরা সেভাবে পারতেছি না, কারণ হচ্ছে প্রতিটা মালের ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমরা যেহেতু বিদেশ থেকে আমদানি করতে হয়, আমার দেশে যেহেতু মাল নাই, এই মাল উৎপাদন হয় না, সেই কারণে কিন্তু আমরা এই বেশি দামে কিনে আনতে হইতেছে।
তবে এই পরিস্থিতিতে সরকার যদি শক্ত হাতে বাজার মনিটরিং না করে, তাহলে সবে বরাতের পর আরেক দফা দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা।
ইম্পোর্টারের কী দামে পড়ছে তার কিনা, এবং হোলসেলকে কী দাম দিতেছে ওইখানে নিয়ন্ত্রণ করে রাখেন, হ্যাঁ তারপরে এসে এই সমস্ত মার্কেট দেয়ের তারা কত লাভ করতেছে।
গত বছর ছোলা বিক্রি করছিল 75-80, আর এইবার হলো 110-120।
মোবাইল কোড অভিযান চালাইতে হবে যারা আমদানি করে তাদের, আমাদের খোলা বাজারে ইয়ে করে লাভ নাই, অভিযান করে কোনো লাভ নাই।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা।
সুন্দর জীবন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা মানুষের স্মৃতিশক্তি বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা মানুষের ইমোশন বা আবেগ নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
আপনার জীবনেও হয়তো কখনো এমনটি ঘটেছে যে আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পর তা নিয়ে আফসোস করেছেন। নিজের আবেগের উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আজ আমরা হুইল বা ইমোশন বা আবেগের চাকা নিয়ে কথা বলব। জীবন চলার পথে আমাদেরকে আবেগ প্রকাশ করতেই হয়, কিন্তু আবেগ প্রকাশের ক্ষেত্রে ভুল হলে তা নানা সমস্যার জন্ম দিতে পারে। আবেগ সম্পর্কে সঠিকভাবে জানার পাশাপাশি তা সঠিক উপায়ে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে হবে। এটা কঠিন কোনো কাজ নয়। এই মুহূর্তে আপনার ভেতরে যে আবেগ কাজ করছে তার উৎস কী এবং অন্য কোনো আবেগের কারণে আপনার আবেগের সূচনা হয়েছে তা বুঝতে হবে। একই সঙ্গে জানতে হবে আপনার এই আবেগ আপনার আচরণের উপর কী ধরনের প্রভাব ফেলছে। এই দক্ষতা অর্জনের সম্ভাব্য সর্বোত্তম উপাদান হচ্ছে আবেগ চাকা।
প্রখ্যাত মনোবিজ্ঞানী রবার্ট প্লাসিক 1980 দশকে হুইল অব ইমোশন বা আবেগের চাকা তত্ত্ব প্রকাশ করেন। তিনি এতে রঙের মাধ্যমে আমাদের আবেগের নানা বিষয়কে ব্যাখ্যা করেছেন। এই তত্ত্ব বা মডেলে মৌলিক বা প্রাইমারি আবেগ হচ্ছে 8টি। এগুলো হল আনন্দ, বিশ্বাস, ভয়, বিস্ময়, বিষণ্ণতা, ক্রোধ, বিতৃষ্ণা এবং পূর্বানুমান। এই মডেলটি 8 পাপড়ির একটি ফুলের মতো। আপনি যতই কেন্দ্রের দিকে যাবেন ততই এর তীব্রতা বাড়বে। একঘেয়েমির কথাই ধরা যাক। আপনি যদি আপনার একঘেয়েমিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা না করেন তাহলে সেটা পরিণত হবে বিতৃষ্ণায় এবং শেষমেশ সেটা ঘৃণার অনুভূতিতে রূপান্তরিত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি আবেগের এই চাকাকে মনে রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার পক্ষ থেকে নিষ্ক্রিয়তা আপনাকে কোথায় নিয়ে যাবে। এ কারণেই পণ্য উৎপাদনকারীরা তাদের মোড়ক ও বিজ্ঞাপন সহ নানা ক্ষেত্রে প্রতিনিয়ত পরিবর্তন আনে বা আনতে চায়।
অনেকটা বৃত্তাকার এই মডেলের দিকে তাকালে দেখা যায় যেখানে যে আবেগ তার উল্টো দিকেই তার উল্টোটা। যেমন বিষণ্ণতার বিপরীত হল আনন্দ আর বিশ্বাসের বিপরীত হল বিতৃষ্ণা। এই মডেলে কিছু আবেগের রং নেই। এগুলো দুটি করে মৌলিক বা প্রাইমারি ইমোশনের যোগফল। যেমন আনন্দ আর বিশ্বাস মিলে হয় ভালোবাসা। আবেগ বেশিরভাগ সময় জটিল আর সেটাকে যদি আপনি একাধিক আলাদা অনুভূতির সংমিশ্রণে প্রকাশ করতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনি এক্ষেত্রে দক্ষ হয়ে উঠছেন। এই মডেলটি দেখিয়েছে যে কিভাবে বিভিন্ন আবেগ একত্রিত বা একত্রে মিশ্রিত হতে পারে। যেভাবে একজন শিল্পী প্রাথমিক রং মিশ্রিত করে অন্যান্য রং তৈরি করে। যাই হোক, আবেগ নিয়ন্ত্রণের জন্য আমাদের নিজের আবেগকে পূর্ণ মূল্যায়ন করতে হবে। আমাদের আবেগ অন্যের কাছে কতটা মূল্য দাবি করে সেটার মূল্যায়ন হওয়া দরকার।
আমাদের ইচ্ছার বহিঃপ্রকাশ তার কাছে ততটা আনন্দের বা গুরুত্বের নাও হতে পারে। সে হয়তো আমার ভাবনাকে বা আমাকে আদৌ গুরুত্বই দেয় না। সেটা সম্পর্কে আমরা যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভীষণ রকম নিয়ন্ত্রিত আবেগ প্রকাশ করা প্রয়োজন। আবেগকে নিয়ন্ত্রিত রাখার আরেকটি উপায় হল একথা মাথায় রাখা যে আবেগের বশে আমরা বেশিরভাগ সময়ই অপরিণত সিদ্ধান্ত নিয়ে ফেলি। ভুল সিদ্ধান্ত হয়তো নিই না, কিন্তু সিদ্ধান্তটি হয়তো দেখা যায় সময়ের অভিজ্ঞতাতে অপরিণত বলে মনে হচ্ছে। সেজন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগকে যতটা সম্ভব বাস্তবসম্মত, যুক্তিগ্রাহ্য ও ব্যক্তি নিরপেক্ষ রাখা দরকার। আবেগেরও একটা নির্দিষ্ট এবং শনাক্তযোগ্য কারণ থাকতে পারে। উদাহরণস্বরূপ, রাজনীতি নিয়ে বন্ধুর সাথে মতবিরোধ করার পরে আপনি রাগ অনুভব করতে পারেন। আবেগ হল উদ্দীপনার প্রতিক্রিয়া, কিন্তু অনুভূতি হল যা আমরা আবেগের ফলে অনুভব করি। অনুভূতিগুলো পরিস্থিতির সম্পর্কে আমাদের উপলব্ধি দ্বারা প্রভাবিত হয়, যে কারণে একই আবেগ মানুষের মধ্যে বিভিন্ন অনুভূতিকে জাগিয়ে তোলে।
আপনার বন্ধুর সাথে অসম্মতির কথাই ধরুন, আপনি রাগের আবেগ অনুভব করে কথোপকথন থেকে দূরে চলে যেতে পারেন। আপনার ভেতরে রাগ ও হতাশা দেখা দিতে পারে, কারণ আপনি মনে করেন যে আপনি যখন কথা বলেন তখন আপনার বন্ধু আপনার কথা শোনে না। অন্যদিকে আপনার বন্ধু রাগ ঈর্ষার মতো মনে হতে পারে, কারণ তারা মনে করে যে আপনি বিষয়টি সম্পর্কে তাদের চেয়ে অনেক বেশি জানেন। আপনার দুজনেরই একই আবেগ রয়েছে, কিন্তু আপনার আলাদা ব্যাখ্যার উপর ভিত্তি করে আপনার অনুভূতি ভিন্ন হতে পারে। যে আবেগ সবকিছু তছনছ করে দিতে পারে, সেই আবেগই আবার স্বাভাবিক, সুন্দর ও সম্ভাবনাময় একটি জীবন গড়ে তোলার অন্যতম কারিগর। আবেগ হলো আমাদের জীবনযুদ্ধের শক্তিশালী সুতীক্ষ্ণ হাতিয়ার। যেমন তার সূক্ষ্মতা ও কার্যকারিতা রয়েছে, তেমনি সঠিকভাবে ব্যবহার করতে না পারলে বিপজ্জনক হয়ে ওঠে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 23 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। বাংলাদেশের শিরোনাম, ইউরোপ জানত যে ইলেকশনে আমি জিতে আসব, শেখ হাসিনা দৈনিক প্রথম আলো। রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা, সালমান এফ রহমান দৈনিক কালের কণ্ঠ। নাকুংচুরি সীমান্তে গুলির শব্দ নেই, মাঠে ফিরেছেন কৃষকরা দৈনিক ইত্তেফাক। ওয়েবিনারে অধ্যাপক আলী রিয়াজ, তিন কারণে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় ভারত দৈনিক মানব জমিন। বিচারকদের ক্ষমতার অপব্যবহার রোধকল্পে খেয়াল রাখার আহ্বান রাষ্ট্রপতির দৈনিক নয়া দিগন্ত। মার্চে দুর্ভিক্ষ সৃষ্টির আন্তর্জাতিক চক্রান্ত, যা বললেন প্রধানমন্ত্রী দৈনিক যুগান্তর। কলকাতার শিরোনাম, ভারতীয় যুবকদের রুশ ভাড়াটে বাহিনীতে জোর করে ঢুকিয়ে পাঠানো হচ্ছে ইউক্রেনে, কি বলল কেন্দ্র দৈনিক আনন্দবাজার পত্রিকা। বাংলায় বিষ ছড়িয়েছে বিজেপি, শুভেন্দুর কুকথার ভিডিও শেয়ার করে তোপ অভিষেকের দৈনিক সংবাদ প্রতিদিন। মহারাষ্ট্রে 39টি আসনে জোট কংগ্রেসের দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছে। দৈনিক প্রথম আলো লিখেছে, ইউরোপের দেশগুলোর সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউরোপ সহ প্রতিটি দেশের সঙ্গে আমাদের যেমন রাষ্ট্রীয় একটা সম্পর্ক আছে, সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে সুবিধা হয়েছে, যে কারণে ইলেকশন নিয়ে আমাদের কেউ কোনো কথা বলেনি। তারা নিজেরাই জানতো যে ইলেকশনে আমি জিতে আসব, যারা আমাকে চায়নি তাদের মাধ্যমেই কথা ওঠে, প্রশ্ন ওঠে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে আজ শুক্রবার সকাল 10:30 গণভবনে ডাকা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখের এই নিরাপত্তা সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের সরকার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হয়। সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আরো বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, সব আলোচনায় দ্বিপক্ষীয় হয়েছে। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, দেশে এখন ডলারের কোনো সংকট নেই, আসছে রমজানে কোনো অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই, কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না, এখন কিন্তু ডলার আছে, ডলারের কোনো সংকট নেই। আসন্ন রমজানে অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যে কাজ করে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক ইত্তেফাক লিখেছে, মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান লড়াইয়ের মধ্যে বান্দরবানের নাকুংছড়ি সীমান্তে গোলাগুলির শব্দ আপাতত থেমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি বা ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি। তুম্ব্রো এলাকার কৃষক আব্দুল জব্বার জানিয়েছেন, তার দশখানিতে ধান খ্যাত রয়েছে, দুই সপ্তাহ আগেও গোলাগুলি ও মোটর শেলের শব্দে ভয়ে কাজ না করে বাড়ি ফিরতে হতো, তবে কয়েকদিন ধরে গোলাগুলি না থাকায় খেতে কাজ করতে পারছেন। দৈনিক নয়া দিগন্ত লিখেছে, বিচারকদের যেন ক্ষমতার অপব্যবহার না হয় সেদিক কঠোরভাবে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেছেন, ক্ষমতার সাথে দায়িত্ব ওতপ্রোতভাবে জড়িত, দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রয়োগ করতে হবে, আবার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং ক্ষমতা যাতে অপব্যবহার না হয় সেদিকে কঠোরভাবে খেয়াল রাখতে হবে। শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ারে দুদিনব্যাপী একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার সাংবাদিক আদালত বাংলাদেশ ও ভারত থেকে শিক্ষা শীর্ষ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিচারকদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, দেশ জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দৈনিক মানব জমিন লিখেছে, বৈশ্বিক শক্তি হওয়ার রাজনৈতিক অভিলাষ, অর্থনৈতিক স্বার্থ ও বাংলাদেশ সহ এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবকে সীমিত রাখতে ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। শুক্রবার বেলা ১১টায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের বাংলাদেশ ও তার প্রতিবেশী বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব শীর্ষক এক ওয়েবিনারে মূল বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা আছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে সেই ভূমিকা কাজ করে, ২০১৩ সাল থেকে এটা স্পষ্ট। তিনি বলেন, ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় কেন? আমি মনে করি এর কারণ তিনটা। প্রথমত, বৈশ্বিক শক্তি হওয়ার রাজনৈতিক অভিলাষ এবং ভূ কৌশলগত নিরাপত্তা, দ্বিতীয়ত অর্থনৈতিক স্বার্থ, তৃতীয়ত বাংলাদেশ সহ এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবকে সীমিত রাখা। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ইচ্ছার বিরুদ্ধে কয়েকজন ভারতীয়কে রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকার জানালো এই বিষয়ে তারা অবহিত, ওই ভারতীয়দের মুক্তির জন্য রাশিয়ার সঙ্গে কথা বলা হচ্ছে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার বেশ কিছু রিপোর্ট প্রকাশ্যে আসে, তাতে অভিযোগ করা হয় বেশ কয়েকজন ভারতীয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে ওয়েগনার বাহিনীতে নিযুক্ত করা হয়েছে, তাদের এখন ইউক্রেনে পাঠানো হয়েছে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। এ নিয়ে শুক্রবার একটি বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। তাদের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা অভিহিত রয়েছে যে রুশ বাহিনীতে সহায়তা করার জন্য নিয়োগপত্রে সই করেছেন কয়েকজন ভারতীয়, ওই ব্যক্তিদের ছাড়ানোর জন্য ভারতীয় দূতাবাস নিয়মিত রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা সকল ভারতীয়কে সতর্ক এবং এই সংঘাত থেকে দূরে থাকতে অনুরোধ করছি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, বিজেপি বাংলা বিষ প্রয়োগ করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারের একটি ভিডিও শেয়ার করে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 মিনিটের ভিডিও শেয়ার করে ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্ন, কি করে এই মানুষটি এখনো হাইকোর্টের সুরক্ষা পেতে পারে? শুক্রবার 1 মিনিট 50 সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে অভিষেক লিখেছেন, 2 মিনিটের এই ভিডিওটি সাক্ষ্য দিচ্ছে বিজেপি বাংলায় কোন বিষ প্রয়োগ করেছে। অসংখ্য আবেদন সত্ত্বেও এই ব্যক্তি হাইকোর্টের সুরক্ষার অধীনে রয়ে গিয়েছেন। এ ধরনের বিদ্বেষ ও ধর্মান্ধতা ছড়ানোর জন্য কে দায়ী এবং কি কারণে কলকাতা হাইকোর্ট তাকে আড়াল করছে? ভিডিওতে শুভেন্দুর মুখে বিভিন্ন সময়ে যে কুকথা শোনা গিয়েছে সেটাই তুলে ধরা হয়েছে কুলাজ হিসেবে। প্রসঙ্গত, এর আগেও শুভেন্দুর গ্রেফতারির দাবি তুলেছেন অভিষেক। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসরে এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে গল্প প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজ আমরা শুনব ইরানের প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, লেজ খুঁজতে গাধা হারালো দুই কানো। কথিত আছে যে এক গ্রামে যত পশু ছিল তাদের মধ্যে একটি গাধা ছিল বেশ কৌতূহলী। ওই গাধা এখানে ওখানে বেড়াতে যেতে পছন্দ করত। ওই গাধা সুযোগ পেলেই মানুষের বাগানে কিংবা কৃষি জমিতে চলে যেত এবং পেট পুড়ে কেবল খেতই না, বরং ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দিত।
এরকম কাজের কারণে গ্রামবাসীরা তার প্রতি বিরক্ত হয়ে পড়ে। অবশেষে তারা গাধার মালিককে গিয়ে বলে, আপনি যদি আপনার গাধাকে না দমান তাহলে আমরা তার জন্য এমন দুর্বিষহ আপদ ডেকে আনব যে পরবর্তীকালে তা ইতিহাস হয়ে থাকবে। পরবর্তী প্রজন্ম ওই আপদের গল্প লিখবে, মুখে মুখে বলবে। গাধার মালিক কথা দিল তার গাধাকে অবশ্যই দমাবে, কিন্তু দমাতে পারল না কিছুতেই। এভাবে একদিন গাধাটি গ্রামের এক প্রতিবেশীর কৃষিক্ষেতে গিয়ে মজা করে গম গাছ খেতে শুরু করল। জমির মালিক গাধাটিকে দেখতে পেয়ে লোকজন নিয়ে আটক করে ফেলল। তারপর কি করল সেই কাহিনী শুনবো একটু পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে আবারও স্বাগত আপনাদের। বলছিলাম, গম গাছ খাওয়ার অপরাধে জমির মালিক গাধাকে ধরে ফেলেছিল এবং দুঃখজনক একটা শাস্তি দিয়েছিল। শাস্তিটা কি? হ্যাঁ বলছি, ওরা গাধাটির লেজ কেটে দিয়েছিল। লেজ কেটে দিয়ে তারা গাধাকে বলল, এই কাজটা করলাম যাতে আর কারো ক্ষেত কিংবা বাগান নষ্ট না করিস। এদিকে গাধার মালিক খবর পেয়ে তাড়াতাড়ি গম খেতে গিয়ে উপস্থিত হল। ততক্ষণই দেরি হয়ে গেছে, কি আর করা। তার লেজবিহীন গাধাকে নিয়ে ম্লান মুখে খোঁয়ারে নিয়ে রাখল। খোঁয়ারে তো আরও পশু ছিল, তারা গাধাকে দেখে হাসাহাসি কথা বলা বলি করতে শুরু করে দিল। খোঁয়ারে একটা প্রবীণ এবং অভিজ্ঞ গাধাও ছিল। সে লেজ হারানো গাধাকে বলল,
যা হবার তা তো হয়েই গেছে। বহুবার বলেছিলাম তোর এসব কাজ বাদ দে, বদনামির ভাগিও হবি বিপদেও পড়বি। শুনলি না তো? ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যা। লেজবিহীন গাধা বলল, আচ্ছা গাধা কি কখনো লেজবিহীন হতে পারে? অভিজ্ঞ গাধা জবাবে বলল, তুই তো হলি, কেন কি করতে চাস? লেজবিহীন গাধা বলল, লেজ পেতে চাই, এভাবে তো চলবে না, সবাই আমাকে চেনে। অভিজ্ঞ গাধা বলল, এই আপত্ত তুই নিজেই নিজের উপর ডেকে এনেছিস, এখন কি আর লেজ লাগানো যাবে? লেজবিহীন গাধা দুই কান ঝাড়ি দিয়ে বলল, অবশ্যই যাবে, কিন্তু কিভাবে যাবে সেই গল্প শুনব আবারও খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, লেজবিহীন গাধা দুই কান ঝাড়ে দিয়ে বলল, অবশ্যই লেজ লাগানো যাবে, কিন্তু কিভাবে যাবে? গাধা তার ব্যাখ্যা দিতে গিয়ে বলতে লাগলো, আমি সেখানে যাব যেখানে আমার লেজ কাটা হয়েছিল, সেখানে গিয়ে আমার কাটা লেজ খুঁজে বের করে নিয়ে আসব। গাধার কথা শুনে খোয়ারের অন্যান্য পশু খিল খিল করে হেসে দিল। প্রবীণ গাধা বলল, এ কাজ করো না, তুমি কি চাও আবারও তুমি ঝামেলাই পড়ো? শোনোনি, বলা হয়ে থাকে মন্দকে আরো বেশি মন্দ হতে দেবে না। লেজ কাটা গাধা বলল, এভাবে মন্দ ভালো হয়ে যাবে, দেখে নিও। সামান্য গম গাছ খেলো এবং তারপর কাটা লেজ খুঁজতে শুরু করলো। মনে মনে আনন্দিত ছিল সে, কিন্তু হঠাৎ একটা আওয়াজ এলো তার কানে, ওই কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, গাধাটা আবার এসেছে। চোখের পলকে লোকজন ছুটে এলো এবং গাধাকে ধরে ফেলল।
একজন বলল, ওর আক্কেল হওয়া পর্যন্ত পেটাও। আর একজন বলল, ধরে নিয়ে গিয়ে তার মালিকের কাছে দেব। অপর একজন বলল, কোনো লাভ হবে না, ওর যদি আক্কেল বুদ্ধি থাকতো তাহলে এতক্ষণ সব বুঝে যেত। আগে তো লেজ কেটেছি, এবার কান কেটে দেব। গাধা এবার বুঝল কি ভুলটাই না করেছে সে, কিন্তু এখন আর অনুতপ্ত হয়ে কি লাভ, দুটি কানই তার কেটে দিল গ্রামের লোকেরা। লেজ কাটা গাধা এবার কান হারিয়ে ফিরে গেল খোয়াড়ে। মালিক তাকে দেখা মাত্র বলল, দেখেছ কি আপদটাই না মাথায় নিয়ে এসেছ, আবারও গেছ, অন্য গাধাদের কি বলবে এখন? গাধা খোয়াড়ে ঢুকতেই সব পশু ব্যাপক শোরগোল করে হেসে উঠল। তার পরের কাহিনী শুনব আবারও একটু মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, গাধা খোঁয়ারে ঢুকতেই অন্যান্য পশুরা গাধার কান নেই দেখে শোরগোল সমস্বরে হেসে দিল, কিন্তু প্রবীণ গাধা তখনও চুপ করেছিল, সে হাসল না। একজন জানতে চাইল, তুমি কেন হাসছ না? প্রবীণ গাধা বলল, হাসবো কেন, আমরা গাধাদের উচিত কান্না করা, কেননা এই কাজের জন্য সবাই আমাদের নিয়ে কথা বলবে। একটি গাধা বৃদ্ধ গাধাকে জিজ্ঞেস করলো, কি বলা বলি করবে? বৃদ্ধ বলল, বলবে বেচারা গাধা লেজ খুঁজতে গিয়ে দুই কানও হারালো, এ কথা শুনতে কেমন লাগবে?
ওই ঘটনার পর থেকে কেউ যদি ভুল করে নিয়ামত হারিয়ে বসে এবং সেই হারানো নিয়ামত খুঁজতে গিয়ে আরো একটি নিয়ামত হারায়, তখন এই প্রবাদটি বলা হয়, বেচারা গাধা হারানো লেজ খুঁজতে গিয়ে কানও হারালো। তো শ্রোতা বন্ধুরা, গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে এই ছিল আমাদের আয়োজন। আশা করি ভালোই লেগেছে আপনাদের, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
এবার হাতে থাকা সর্বশেষ একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো অকেজো বড় লোকদের কাছ থেকেই বিশ্বের অস্তিত্বের জন্য হুমকি তৈরি হচ্ছে। জো বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে পাগলা কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার পর তিনি এই মন্তব্য করলেন। এর মাধ্যমে বাইডেন খোদ যুক্তরাষ্ট্রকে হেয় করেছেন বলে মন্তব্য করেন পুতিনের মুখপাত্র। ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিস্কোতে গত বুধবার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে পুতিনকে ওই গালি দেন বাইডেন। সংক্ষিপ্ত এক বক্তব্যে বাইডেন বলেন, আমাদের পুতিন অন্যদের মতো পাগলা কুত্তার বাচ্চা আছে বলেই আমাদেরকে সবসময় পারমাণবিক সংঘাত নিয়ে উদ্বিগ্ন থাকতে হচ্ছে, অথচ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হল জলবায়ু। এরপর বার্তা সংস্থা রয়টার্সকে পেস্কভ বলেন, আরেকটি রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের এমন ভাষা ব্যবহারে আমাদের প্রেসিডেন্ট পুতিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বরং যে এই ধরনের ভাষা ব্যবহার করে সেই এতে হেউ হায়। শত্রুর বিভিন্ন লক্ষ্য উপস্থিতে ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপকভাবে হামলা, ইসরায়েলি বন্দের আঘাত। গাজা ইসরায়েলের বর্বর হামলা চলছে, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস। বাংলাদেশের নির্বাচনে পশ্চিমাদের কোনো উদ্বেগ নেই বলে জার্মান থেকে ফিরে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের লোকসভা নির্বাচনের জন্য দিল্লিতে আপ এবং কংগ্রেসের আসন নিয়ে একটি ঐকমত্য, কেজরিওয়ালকে গ্রেপ্তারের হুমকি। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, কামনায় খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։